ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
হেফাজতে ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়া হলে তারা আন্দোলন গড়ে তুলবেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
গত মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জঙ্গি হানার পর শুক্রবারও খোঁজ নেই ওই শহরে কর্মরত ভারতীয় ইনফোসিস সংস্থার কর্মী রাঘবেন্দ্রন গণেশনের।
তাছাড়াও রয়েছে ১৯৭১ সালের ২৫ এবং ২৬শে মার্চের স্মৃতিচারণা। স্মৃতিচারণা করেছেন মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ।
পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার সমস্ত চুক্তি ভঙ্গ করে তারা নিরীহ মানুষের উপর ২৫শে মার্চ আক্রমণ করে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি ব্রাসেলসে বেলজিয়াম এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জন ক্যারি আমেরিকার পক্ষ থেকে বৃহস্পতিবার ব্রাসেলসে আক্রমণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেন। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ওই আক্রমণে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে দুজন আমেরিকানও রয়েছেন। মিস্টার ক্যারি বিস্তারিতভাবে কিছু বলেননি, তবে ওই দুজনের একজন ব্যক্তিগত প্রশিক্ষক, যিনি ধর্মীয় ইস্টারের ছুটি উপলক্ষে যুক্তরাষ্ট্রে ফিরে আসছিলেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবারের জঙ্গি বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন যে ভারতীয় রাঘবেন্দ্রন গণেশন, শুক্রবারেও তার কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের কাছে।
গত মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জঙ্গি হানার পর থেকে শুক্রবারও খোঁজ নেই ওই শহরে কর্মরত ভারতীয় ইনফোসিস সংস্থার এক কর্মী রাঘবেন্দ্রন গণেশনের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, গণেশনের খোঁজ পেতে সব রকমের চেষ্টা চলছে। বিস্ফোরণের মিনিট দশেক আগেই অফিসে যাওয়ার পথে, মেট্রো স্টেশনে ওঠবার ঠিক আগেও ভারতে বাড়িতে ফোনে কথা বলেছিলেন গণেশন। অন্যদিকে ব্রাসেলস বিমানবন্দরে আটকে যাওয়া সদুয়েক ভারতীয় বিমানযাত্রীকে সড়কপথে হল্যান্ডের আমস্টারডামে নিয়ে এসে দিল্লির বিমানে তুলে দেওয়া হয়। এরা শুক্রবার সকালে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। ভারতীয় জেট এয়ারওয়েজের যে দুই কর্মী সেদিনের বিমানবন্দরের বিস্ফোরণে আহত হয়েছিলেন, তারাও স্থানীয় হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। তবে ব্রাসেলস বিমানবন্দর স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত থেকে সেখানকার সবকটি উড়ান বন্ধ থাকছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে হেফাজতুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়া হলে রাষ্ট্রধর্ম প্রশ্নে হাইকোর্টে এক শুনানির প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের নেতারা এই সতর্কবার্তা উচ্চারণ করেন। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু তার টেলিফোন বার্তায়।
সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধানকে চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি রিট আবেদনের উপরে হাইকোর্টের জারি করা রুলের শুনানি শুরু হচ্ছে ২৭ মার্চ। এরই প্রেক্ষাপটে ইসলামী সংগঠনগুলোর জোট হেফাজতে ইসলাম শুক্রবার দুপুরে ঢাকায় বাইতুল মোকাররমে এক সমাবেশে এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাতিল করা হলে দেশজুড়ে ব্যাপক আন্দোলন তারা গড়ে তুলবেন। সমাবেশে বক্তারা বলেন, তাদের ভাষায় রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়ার অপচেষ্টা চলছে। সমাবেশে হেফাজতের অন্যতম নেতা আহমদ আব্দুল কাদের বলেন, তারা বিশ্বাস করেন উচ্চতর আদালত রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়ার কোন রায় দেবে না।
রাষ্ট্রধর্ম ইসলাম আছে এবং থাকবে এবং এর বিরুদ্ধে আমরা আশা করব যে কোর্ট কোন রায় দেবে না।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শতকরা ৯২% মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম চায়, এর ব্যত্যয় কোন ক্রমেই তারা মেনে নেবেন না বললেন বক্তারা।
প্রেসিডেন্ট বারাক ওবামা ল্যাটিন আমেরিকায় পাঁচ দিন সফর শেষ করে আজ শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন। আর্জেন্টিনা এবং কিউবা সফরকালে তিনি সেদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওবামা ফার্স্ট লেডি, তাদের দুই কন্যা এবং প্রেসিডেন্টের শাশুড়ি শুক্রবার ভোরে এয়ারফোর্স ওয়ান বিমানে করে আর্জেন্টিনার বুয়েনস আইরেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমেরিকা আর্জেন্টিনার সাবেক স্বৈরাচারী সরকারের নৃশংস কর্মকাণ্ডের কথা যথাসময়ে তুলে ধরেনি, তবে তার প্রশাসন সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সঙ্গে এর মোকাবেলা করবে। প্রেসিডেন্ট ওবামা কিউবা সফর শেষে আর্জেন্টিনায় যান। প্রায় নব্বই দশক পরে আমেরিকার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট কমিউনিস্ট দ্বীপ রাষ্ট্র সফর করলেন। হাভানায় বক্তব্য দানকালে প্রেসিডেন্ট কিউবার ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
আগামীকাল 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার 45তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি এখন চূড়ান্ত। আজ 25 মার্চ বাংলাদেশে 1971 সালে গণহত্যার সূচনার এই দিনটি থেকেই। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এদিন নিরীহ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, 25 মার্চই আসলে বাঙালির জন্মদিন, এদিন থেকেই লড়াই শুরু হয়েছিল, যদিও বঙ্গবন্ধু এর আগেই স্বাধীনতা ডাক দিয়েছিলেন। জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। কাল সকালে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব রাজনৈতিক নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান বলেছেন, নিরাপত্তায় কোনো কাকর রাখা হয়নি, আলোকসজ্জায় সম্পূর্ণ বদলে গেছে ঢাকার চিত্র। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সাদার ইরাকের প্রধানমন্ত্রী, সরকার সংস্কারের কাজ কার্যকর না করলে প্রতিবাদ বিক্ষোভ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন। বাগদাদে হাজার হাজার মানুষের সমাবেশে প্রভাবশালী ধর্মীয় নেতা তার ভাষণে ওই বার্তা তুলে ধরেন। সাদার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিকে সরকারের মধ্যে দুর্নীতি এবং স্বজনপ্রীতি বন্ধ করার উদ্দেশ্যে বর্তমানে যারা মন্ত্রী পদে বহাল রয়েছেন তাদের পরিবর্তন করে আরও অভিজ্ঞদের নিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই এমন লোকজনকে আগামী সপ্তাহের মধ্যে নিয়োগ করারও দাবি জানান। শুক্রবার তুরস্কে দুই সাংবাদিকের বিচার কাজ শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ এবং সিরিয়ায় অস্ত্রপাচার হচ্ছে, এই তথ্য তাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরে একটি সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। কুমহুরিয়াত কাগজের সাংবাদিক কান্দুন্দর এবং আর্দেম গুল যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 2014 সালে ওই পত্রিকায় প্রকাশিত রিপোর্টে সিরিয়াগামী ট্রাকের ছবিসহ তুরস্ক সিরিয়ার ভেতরে অস্ত্রপাচার করছে বলে উল্লেখ করা হয়। তুরস্কে মানবাধিকার রেকর্ড অত্যন্ত খারাপ। সংবাদ সংস্থার স্বাধীনতা রক্ষাকারী সংগঠনগুলি দুন্দার এবং গুলের বিরুদ্ধে আনীত অভিযোগ তুলে নেওয়ার জন্য আঙ্কারার ওপরে চাপ দিচ্ছে। আফগান কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে তালিবান আত্মঘাতী বোমারুরা সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় এক জেনারেল এবং তার প্রহরীকে হত্যা করেছে। প্রাদেশিক কোরের কমান্ডার জেনারেল দাউদ শাহ ওয়াফাদার ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে বৃহস্পতিবার রাতে অতিথিদের ছদ্মবেশে তিন বন্দুকধারী দেহে বিস্ফোরক বেঁধে দান্দার শহরে অবস্থিত জেনারেল খান আগার বাড়িতে প্রবেশ করে। বিস্ফোরণ ঘটানোর আগে তারা জেনারেল খান ও তার অন্যান্যদের ওপরে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক লড়াইয়ে অথবা বন্দুকধারীরা নিজেদের দেহে বাঁধা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে নিহত হয়েছে কিনা তিনি ঠিক সঠিকভাবে জানাননি, তবে ওই ঘটনায় নিহত জেনারেলের কমবয়সী ছেলে গুরুতরভাবে আহত হয়েছে। আমেরিকা এবং রাশিয়া আগামী আগস্ট মাসের মধ্যে সিরিয়ার জন্য নতুন একটি সংবিধান তৈরির খসড়া শেষ করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৈঠক করেছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা আইনজীবী ইউরি গভস্কির লাশ পেয়েছেন। এই আইনজীবী নতুন এই আইনজীবী দুজন রাশিয়ান সৈন্য যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ছিল তাদেরই আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। ১৯৭১ সালের 25শে মার্চ বাংলাদেশের নিরস্ত্র নিরহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। প্রায় 9 মাস ধরে চালিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড। সেই সময় যুক্ত মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। তার সাথে কথা বলেছেন আহসানুল হক।
আজকের অতিথির নাম নাসিরউদ্দিন ইউসুফ। আপনি 1971 সালে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি সাংবাদিকতা বিভাগে পড়ছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন আপনি যুদ্ধে যোগ দিয়েছিলেন।
আপনারা জানেন যে একটা দীর্ঘ অসহযোগ এবং স্বাধিকার আন্দোলন এবং সংলাপ পাকিস্তানের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এরকম একটি প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার সমস্ত চুক্তি ভঙ্গ করে তারা নিরীহ মানুষের উপর 25শে মার্চ আক্রমণ করে। কিন্তু সে আক্রমণের পূর্ব মুহূর্তে কথাটি বলি, সেটি হচ্ছে যে আমরা 8টার সময় বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ ছিল। আমাদের কাছে একটি বার্তা এলো যে তোমরা যে যার এলাকায় যে প্রতিবন্ধক তৈরি করো, পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করতে পারে। আমরা সেরকম একটি অনিশ্চয়তার মধ্যে, আমাদের এলাকা হচ্ছে পুরানা পল্টন, জোনাকির সামনে দিয়ে যে রাস্তাটি বাংলাদেশ ব্যাংকের দিকে চলে গেছে এবং রাজারবাগের দিকে চলে গেছে, আরেকদিকে গুলিস্তান এবং পুরনো ঢাকার দিকে চলে গেছে, কাকরাইল মোড় আছে যেখানে চার্চ আছে এবং চিফ জাস্টিস এর বাড়ি আছে, রমনা পার্ক আছে সেইখানে, আপনার আমরা বড় বড় গাছ কেটে এবং তখন রাস্তা উন্নয়নের জন্য বড় বড় সুয়েরেজের পাইপ এবং অনেক ইট পাথর এইগুলো এনেছিল এবং অনেক শ্রমিক ছিল, গ্রামের নিরীহ গরিব শ্রমিকরা ছিল, তারা এই কাজগুলি করছিলেন। সেই রকম সময়ে আমরা এই আন্দোলনের সময় তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছি, শ্রমিকদের, ছাত্রদের, দোকানদারদের, রেস্টুরেন্টের কর্মচারীদের, মালিকদের, সম্মিলিতভাবে একটি আন্দোলন ছিল সেটি, অসহযোগ আন্দোলন। তো এরকম পর্যায়ে যখন এসে তাদেরকে বললাম যে তোমরা এই গাছগুলো কাটো, পাইপগুলো নিয়ে আসো, এগুলি সব জড়ো করলাম রাস্তার উপরে এবং 10:30টার মধ্যে আমরা আমাদের প্রতিবন্ধক মোটামুটি ভাবে তৈরি করে ফেললাম, বা আমাদেরকে ধারণা হলো যে আমাদের পক্ষে সম্ভব হবে হয়তো পাকিস্তান সেনাবাহিনীকে আটকে দেয়া, কারণ আমরা জানি না তখন কি ম্যাগনিচিউডে আসলে আক্রমণটা আসছে। তো আমাদের হাতে কয়েকটি ককটেল বোমা ছিল, সেগুলো নিয়ে একটি বড় আম গাছের পেছনে আমরা তখন আশ্রয় নিয়েছিলাম রাস্তার উপরে, ঠিক যেখানে নর্থ সাউথ রোড অর্থাৎ কাকরাইল থেকে মাত্র 30 গজ দূরে মূল রাস্তার আরেকটি 3 মাথা আছে সেখানে। হঠাৎ করে রাত 11টার কিছু সময় অতিক্রমের পর দু একটি গুলুর শব্দ পেলাম ফার্ম গেটের ওদিক থেকে বা বিশ্ববিদ্যালয়ের ওদিক থেকে। আমরা দেখলাম যে কয়েকটি গাড়ি হেডলাইট বন্ধ করে দিয়ে বিচারপতি ভবনের সামনে, প্রধান বিচারপতি ভবনের সামনে এসে দাঁড়ালো, রমনা পার্কের ঠিক অ্যাডজাস্টিং। তখন আমরা ভাবছি যে কি করতে পারে ওরা, এবং ওদের স্ট্রেন্থটা কি সেটাও জানি না, অন্ধকার, হঠাৎ করে আলোও চলে গেছে, অর্থাৎ আলো তারা নিভিয়ে দিয়েছে। অপারেশন সার্চলাইট শুরু হচ্ছে, আমাদের কোনো ধারণাই নেই এবং পূর্ব কোনো ইঙ্গিতও ছিল না। সুতরাং আমরা অপ্রস্তুতি ছিলাম, তবু একটু মানসিক প্রস্তুতির মধ্যে যতটুকু প্রস্তুতি নিয়েছিলাম, এর মধ্যে হঠাৎ করে প্রচন্ড শব্দ করে গোলা ছুড়লো তারা, একটু আগুনের হলকা দেখলাম, তারপরে মাথার উপর একটি শব্দ দেখলাম এবং দূরে কোথাও যে সেটি পড়ছে, পরে দেখেছিলাম সেটি ফকিরা বলে যেয়ে পড়েছে, সেটি আরো 3 দিন পরে, 2 দিন পরের কথা। কিন্তু তার আগে এই কন্টিনিউয়াস গুলি এবং HMG, হেভি মেশিন গান, লাইট মেশিন গান, ট্যাঙ্কের গোলা দুপাশের বাড়িঘর গুলিকে পুড়িয়ে দিচ্ছিল, জ্বালিয়ে দিচ্ছিল, এইভাবে তারা আক্রমণ করে এবং আমাদের রক্ষা প্রতিরক্ষা ব্যূহটা মাত্র 15 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যায়। সমস্ত গাছপালা উড়ে যায়, অনেক শ্রমিক মারা যায়, অনেক সাধারণ মানুষ এবং দোকান কর্মচারী মারা যায়, দুপাশের দোকানগুলি জ্বালিয়ে দেয় এবং টেম্পোরারি যে হাউসগুলো ছিল সেগুলি পুড়িয়ে দেয়, পাকা বিল্ডিংগুলি ধ্বংস করে দিয়ে তারা এগোতে থাকে, কিন্তু তাদের লক্ষ্য কি আমরা জানি না। সেই প্রতিশোধের চিন্তায় আমরা 26 তারিখ সারাদিন কাটালাম। 26 তারিখ বিকেলবেলার দিকে হঠাৎ করে চট্টগ্রাম রেডিও থেকে একটি ঘোষণা আসলো, সেটি হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম দিয়ে হান্নান সাহেব বললেন, আওয়ামী লীগের হান্নান সাহেব, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং ছোট্ট একটি পাঠ করলেন। তারপরে হঠাৎ করে অফ এয়ার হয়ে গেল, সেটি আর রেডিওতে চালু থাকলো না। আমরা ভাবছি যে কি করতে পারি আমরা, আমাদের করার তো কিছু নেই, কিন্তু স্বাধীনতা ঘোষণা তো হয়ে গেছে, লড়াই তো করতে হবে। এই অবস্থায় 26 তারিখ কেটে গেল, কারফিউর মধ্যে কোনো মানুষজন নেই, কোনো কিছু নেই, শুধু পাকিস্তান সেনাবাহিনীর টহল, তাদের গোলাগুলি, বিভিন্ন বাড়িতে লুটতরাজ, কান্নার শব্দ শুনতে পাচ্ছি, বিভিন্ন বাড়ি আক্রমণ হচ্ছে। আমাদের এলাকায় বেশ কয়েকটা বাড়িকে পুড়িয়ে দিল, বেশ কিছু বাড়িতে ঢুকে তারা মানুষ হত্যা করলো। আমরা বিভিন্নভাবে লুকিয়ে থাকলাম, বাড়ির পেছনে পেছনে এক বাড়ি থেকে আরেক বাড়ি পালিয়ে যেয়ে থাকছিলাম।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের স্বপ্ন কতটা বাস্তবায়নের দিকে যাচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে বলে আপনি মনে করেন আজকের বাংলাদেশে?
আমি প্রথমত বর্তমান সরকারকে মুক্তিযুদ্ধের চেতনার জায়গা থেকে যে কাজটি প্রথম করা উচিত ছিল সেই কাজটি করেছেন বিধায় আমি ধন্যবাদ জানাবো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। এই কারণে যে যুদ্ধ অপরাধীদের বিচার দীর্ঘদিনের আমাদের একটি দাবি ছিল, সেটি অত্যন্ত দক্ষতার সাথে তিনি করছেন। আর দ্বিতীয় হচ্ছে উন্নয়নের একটি পরিকল্পনা হাতে নিয়েছেন যেটি মুক্তিযুদ্ধের মূল চেতনা, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার মূল শর্ত, পূর্ব শর্ত ছিল, সেটি আমরা জনগণকে কথা দিয়েছিলাম। কিন্তু তা একই সাথে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি আধুনিক বাংলাদেশের কথা বলেছিলাম। এই তিনটি কাজের মধ্যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে ব্যাপক সংকট দেশে আছে, অস্বীকার করব না। গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলেও সমাজে ধর্মনিরপেক্ষতা এখন পর্যন্ত বিদ্যমান, এই দাবি করা যাবে না।
নাসিরউদ্দিন ইউসুফ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
শ্রোতাদের এবং আহসান আপনাকে বিশেষ বিশেষ করে ধন্যবাদ, ভয়েস অব আমেরিকাকে ধন্যবাদ।
বিশ্ব যক্ষ্মা দিবসের প্রেক্ষাপটে ভারতে সরকারি হিসেবে এক সমীক্ষায় দেখা যাচ্ছে যক্ষ্মা নিরাময় কর্মসূচি অনুযায়ী চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার নতুন ট্যাবলেট চালু করেছে। উল্লেখ করা যেতে পারে বিশ্বের প্রতি 5 জন যক্ষ্মা রোগীর মধ্যে একজন ভারতীয়। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
যক্ষ্মা রোগে ওষুধ সয়ে যাওয়া অর্থাৎ ড্রাগ রেজিস্ট্যান্স এর ঘটনা বাড়ছে, তাই গোটা দেশে যক্ষ্মা নিরাময় তো বটেই, তার সঙ্গে যক্ষ্মার ওষুধ সয়ে যাওয়া বা কাজ না হওয়ার বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সেই মতো দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগ নির্ধারণে নতুন যন্ত্র বসানোর পাশাপাশি নতুন ওষুধ দেওয়াও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে দেশের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে দিয়ে সরকারি স্তরে প্রচারও বাড়ানো হচ্ছে। বেডা কুইলিন নামে নতুন যক্ষ্মা বিরোধী ট্যাবলেট এবার সরকারি যক্ষ্মা নিরাময় কর্মসূচির অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডাই ওষুধ সরকারি কর্মসূচিতে যুক্ত করার কথা সরকারিভাবে জানিয়েছেন। মূলত যক্ষ্মা রোগের ওষুধ সয়ে যাওয়া এবং নানা ওষুধ খাওয়ার ফলে যক্ষ্মার ওষুধ ঠিকমতো কাজ না করা ঠেকাতেই এই নতুন দাওয়াই সরকারি কর্মসূচিতে যুক্ত করা হলো। কন্ট্রোল প্রোগ্রামে ওই ওষুধ যুক্ত করা হয়েছে। গতকাল 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবসের কথা মাথায় রেখে সরকার সম্প্রতি যক্ষ্মা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। দেখা যাচ্ছে গোটা বিশ্বে প্রতি 5 জন যক্ষ্মা রোগীর মধ্যে একজন ভারতে। বছরে প্রায় 2,20,000 মানুষ যক্ষ্মা রোগে মারা যাচ্ছেন, একই সঙ্গে নতুন করে আক্রান্ত হচ্ছেন 22 লক্ষ মানুষ। সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় 80,000 রোগীর শরীরে ঠিকমতো ওষুধ কাজ করছে না, ডাক্তারি পরিভাষায় যাকে বলে MDR অর্থাৎ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান। গবেষকরা এখন ডেঙ্গু জ্বরের নতুন একটি টিকা বাজারজাত করতে যাচ্ছে। মশার মাধ্যমে এই রোগ এখন বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের জন্য হুমকি হয়ে রয়েছে। তাছাড়া ডেঙ্গুর কাছাকাছি জিকা ভাইরাসের টিকাও এবছর চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষামূলক স্তরে চালু করা যাচ্ছে। এসব বিষয়ে জেসিকা বার্মানের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন ইজাজ বিন হিউসেন।
ডেঙ্গু ভাইরাসের প্রতিবছর বিশ্বের 120 দেশের আনুমানিক 40 কোটি জনগণ সংক্রমিত হয়ে থাকেন। দেহে র্যাশ ওঠাসহ বিভিন্ন উপসর্গ দেখা গেলেও সাধারণভাবে তা বিশেষ ঝুঁকিপূর্ণ নয়। তবে প্রতিবছরই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে 25,000 লোকের মৃত্যু হয়, বেশিরভাগই ভীতিকর রক্তক্ষরণের কারণে মারা যান। ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে মানুষের দেহে টিভি 300 নামের নতুন ভ্যাকসিন প্রয়োগ 100% সফল হয়েছে, যা রোগবাহী 50 জন স্বেচ্ছাসেবককে রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়েছিল। 24 জন অংশগ্রহণকারী যাদের পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং যাদের ভাইরাসের সংস্পর্শে আনা হয়েছিল, তাদের সঙ্গে গ্রুপে অংশগ্রহণকারী যাদের ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের তুলনা করলে দেখা যায় যে ভ্যাকসিন নেওয়া সদস্যদের কেউ রোগে আক্রান্ত হননি। অ্যানা ডারবিন বল্টিমোর, ম্যারিল্যান্ডের জন হপকিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সংক্রমণ বিষয়ে বিশেষজ্ঞ, তিনি বলেন,
To see that we got 100% protection against infection gives us great confidence moving forward that the vaccine
এই সংক্রমণের বিরুদ্ধে 100% নিশ্চয়তা এই ভ্যাকসিন যে সফল হবে সে ব্যাপারে আমাদের আস্থা বাড়িয়েছে, তাই আমরা বেশ উৎসাহিত বোধ করছি। 4 ধরনের ডেঙ্গু রোগ দেখা যায়। প্রতিবছর কেউ সংক্রমিত হলে লক্ষণগুলি প্রকট হয়ে উঠতে থাকে, তাই ভ্যাকসিনকে 4 ধরনের ডেঙ্গু রোগের বিরুদ্ধে কার্যকর হতে হয়। ইতিমধ্যে ডেঙ্গভ্যাক্সিয়া নামের একটি ভ্যাকসিন বাজারে প্রচলিত আছে। ডেঙ্গু রোগের বিরুদ্ধে তা দেহে প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও জনগণ তারপরে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। TV003 সমীক্ষায় অংশগ্রহণকারী যারা সবচাইতে মারণাত্মক ডেঙ্গু 2 সংক্রমণে আক্রান্ত, তাদের সফলতার সঙ্গে রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। রোগ প্রতিরোধে প্রয়োজন হয় মাত্র 1টি TV003 প্রতিষেধক টিকা, আর তুলনামূলকভাবে রোগ সারাতে ডেঙ্গভ্যাক্সিয়ার অনেকগুলো ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। ব্রাজিলে 17,000 লোককে নিয়ে 5 বছরব্যাপী একটি পরীক্ষামূলক চিকিৎসা কর্মসূচি নেওয়া হয়েছে। মিস ডারবিন বলেন, 2018 সালের মধ্যে আমাদের কাছে আরও তথ্য উপাত্ত থাকবে যখন আমরা নিয়ন্ত্রণের জন্য অনুমোদন চাইতে পারব। সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে মশাবাহিত উর্তি অন্য এক ভয়ঙ্কর জিকা ভাইরাসের চিকিৎসা সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এই ভয়ঙ্কর ভাইরাসের সঙ্গে নবজাত শিশুদের মস্তিষ্ক বিকৃতির এবং গুইলিয়ান বেয়ার সিন্ড্রোম নামের প্যারালাইসিসের যোগাযোগ পাওয়া গিয়েছে। জিকা ভাইরাসের বিরুদ্ধে অভিযান ডেঙ্গু ভাইরাস নিধনেও সহায়তা করতে পারবে, মিস ডারবিন বলেন। জিকা ভাইরাস যেন ডেঙ্গুর কাজিনের মতো, তার অর্থ NIH জিকা ভাইরাস নিধনে যে DNA প্রযুক্তি ব্যবহার করেছে তা অনায়াসে ডেঙ্গু ভাইরাস নিধনের বেলায় প্রযোজ্য হতে পারে, কারণ তারা একই জিন গোত্রীয়। NIH বা ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের বিজ্ঞানীরা সফলতার সঙ্গে ডেঙ্গুর যে ভ্যাকসিন উদ্ভাবন করেছে তার বিবরণ পাওয়া যাবে সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে। মিস ডারবিন বলেন, মূল লক্ষ্য হচ্ছে শিশুরা প্রথমবারের মতো ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই তাদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিতে হবে। শিশুদের সম্ভাব্য ভাইরাসের ঝুঁকি এড়াতে যে কোনো জিকা ভাইরাস ভ্যাকসিন সন্তান ধারণকারী বয়সী মহিলাদের উপর প্রয়োগ করতে হবে।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসরে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসর থেকে সবাইকে। প্রথমে আজকে যে চিঠিটি, পোস্টকার্ড লিখেছেন ঝিকরগাছা যশোর বাংলাদেশ থেকে মোহাম্মদ হুমায়ুন রেজা, তার সঙ্গে দেখা হয়েছিল গত বছর সেখানে যশোরে শ্রোতা সংঘ খুলনায় শ্রোতা সংঘের এক সম্মেলনে। তিনি লিখেছেন যে আলাপচারিতায় যখন প্রাণ মন ভরে গেল এক অনাবিল তৃপ্তিতে যা চিরদিন স্মৃতির মণিকোঠায় অম্লান হয়ে থাকবে। ভাই, আমারও তাই মনে হয়েছে, আপনাদের যেখানে যার সঙ্গেই দেখা হোক, যখন কোনো শ্রোতা সম্মেলনে আমি যাই, শ্রোতাদের সঙ্গে পরিচিত হই আবার নতুন করে, তখন মনে হয় যে বহু দিনের পরিচিত আপনারা, আর আপনারা দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের কাছে লিখছেন, আপনারা তো আমাদের একেবারে পরম আত্মীয়ের মতো, তাই না? হ্যাঁ, আমি দুঃখিত যে আধ ঘন্টার অনুষ্ঠান 1 ঘন্টা করার কোনো উপায় এখনও দেখতে পাচ্ছি না, আর শর্ট ওয়েভে অনুষ্ঠান প্রচার করারও কোনো সুযোগ তেমন দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের চেষ্টা, বাংলা বিভাগের সবাই আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, বারবার আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে। আশা করি ভালো আছেন এবং আবারও চিঠি লিখবেন। উথলিবাজার চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে চিঠি লিখেছেন জোয়াত কামাল। আপনি লিখেছেন যে আপনারা বেশ অনেক দিন থেকেই চমৎকার অনুষ্ঠান প্রচার করেন, ভালো লাগছে, তো নতুন অনুষ্ঠান সূচি পাঠাবার অনুরোধ জানিয়েছেন। ভাই, অনুষ্ঠান যদি আপনি নিয়মিত শোনেন তাহলে 1 সপ্তাহের অনুষ্ঠান নিয়ম করে শুনলেই বুঝতে পারবেন আমাদের অনুষ্ঠান সূচি খুব একটা পরিবর্তন হয় না, নতুন নতুন খবরের ডালি সাজিয়ে আমরা নিয়মিত আপনাদের নানান বিজ্ঞান, স্বাস্থ্য, শিক্ষা সব নিয়ে অনুষ্ঠান প্রচার করছি আপনাদের জন্য। আর খবরও থাকছে তরতাজা, সেটা ভুলবেন না। কিন্তু মোহাম্মদ আনিসুর রহমান এবং মালি আরিফুর রহমান দুজনেই চিঠি লিখেছেন সাতক্ষীরা, শতকুড়াপুর সাতক্ষীরা থেকে। আপনারা লিখছেন যে আপনাদের নিয়মিত অনুষ্ঠান ভালো লাগে। গৌতম গুপ্ত, পরমাশিস রায় কলকাতা থেকে, ঢাকা থেকে জহুরুল আলম, মতিউর রহমান এবং আমির খসরুর রিপোর্টগুলো সত্যিই ভালো লাগে। এবং একবেলার এই আধ ঘন্টার অনুষ্ঠানে আপনারা যে অনেক কিছু পরিবেশন করেন তার জন্য আপনাদের ধন্যবাদ। প্রসেনজিৎ পাত্র চিঠি লিখেছেন, অনেক কয়েকটি পোস্টকার্ড আমাদের হাতে এসেছে, ভাই ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটন, আপনার খুবই ভালো লাগে এবং চলতি ঘটনাবলীর খবরাখবর নিয়ে, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের রাজনীতির খবর এবং বাংলাদেশের খবরাখবর নিয়ে এই অনুষ্ঠান আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো। মিতালি রাজশোর এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্রাসেলসে বেলজিয়াম এবং ইউরোপিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জন কেরি আমেরিকার পক্ষ থেকে বৃহস্পতিবার ব্রাসেলসে আক্রমণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন যে ওই আক্রমণে 30 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে 2 আমেরিকানও নিহত হয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবারের জঙ্গি বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন যে ভারতীয় রাঘবেন্দ্রন গণেশন, শুক্রবারেও তার কোনো খোঁজ মেলেনি। আগামীকাল 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার 45তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি এখন চূড়ান্ত। আজ 25 মার্চ বাংলাদেশে 1971 সালে গণহত্যার সূচনা এই দিনটি থেকেই। প্রেসিডেন্ট বারাক ওবামা ল্যাটিন আমেরিকায় 5 সফর শেষ করে আজ শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন। আর্জেন্টিনা এবং কিউবা সফরকালে তিনি সেদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওবামা, ফার্স্ট লেডি, তাদের 2 এবং প্রেসিডেন্টের শাশুড়ি শুক্রবার ভোরে এয়ারফোর্স 1 বিমানে করে আর্জেন্টিনার বুয়েনস আইরেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমেরিকা আর্জেন্টিনার সাবেক স্বৈরাচারী সরকারের নৃশংস কর্মকাণ্ডের কথা যথাসময়ে তুলে ধরেনি, তবে তার প্রশাসন সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সঙ্গে এর মোকাবেলা করবে। ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুক্তাদার আল সাদার, ইরাকের প্রধানমন্ত্রী যদি সরকার সংস্কারের কাজ কার্যকর না করেন তাহলে প্রতিবাদ বিক্ষোভ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন। বাগদাদে হাজার হাজার মানুষের সমাবেশে প্রভাবশালী ধর্মীয় নেতা তার ভাষণে ওই বার্তা তুলে ধরেন। শুক্রবার তুরস্কে 2 সাংবাদিকের বিচার কাজ শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ এবং সিরিয়ায় অস্ত্রপাচার হচ্ছে, এই তথ্য তাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরে একটি সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। কুমহুরিয়াত শহরের কাগজের সাংবাদিক কান্দুন্দার এবং আরদেমগুল যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 2014 ওই পত্রিকায় প্রকাশিত রিপোর্টে সিরিয়াগামী ট্রাকের ছবিসহ তুরস্ক সিরিয়ার ভেতরে অস্ত্রপাচার করছে বলে উল্লেখ করা হয়। আফগান কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার প্রদেশে তালিবান আত্মঘাতী বোমারুরা সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় এক সেনাবাহিনীর জেনারেলকে হত্যা করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন ওয়াগনার রবার্টস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.